ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকে আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যেখানে ভূতের ভয়। আর আজকের এপিসোডের নাম সন্ধ্যাতারা। সন্ধ্যাতারা সেই মেয়েটির স্টোরি, যেই মেয়েটি কিনা অন্ধকারের, ঠিক বলবো না, কুয়াশার ভেতরে হারিয়ে থাকে বা লুকিয়ে থাকে, এবং কুয়াশার ভেতরে আবছা তাকে দেখা যায় এবং সামনে এসে দাঁড়ায়, এবং যেই মেয়ে সবসময় একজন সঙ্গী খোঁজে, এবং একবার যদি তার ডাকে কেউ সাড়া দেয় তাহলে আর জীবনে ফিরে আসার কোনো উপায় থাকে না। তো চলুন আমরা আজকে আমাদের এই প্রথম ঘটনা দিয়ে শুরু করি। আশা করছি আমাদের এই ঘটনাগুলো ভালো লাগবে। আজকে আমাদের স্টুডিওতে অলরেডি উপস্থিত আছেন আমাদের একজন অতিথি, যিনি হচ্ছেন রোহান। রোহানের একটু পরিচয় দিয়ে আমাদের যে সমস্ত আপনারা লেআউট করে দেখেন, ডিজাইনগুলো দেখেন, সবকিছু রোহানের করা। তো সে আজকে আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করবে, আমরা সেটাও শোনাবো। আমাদের সঙ্গে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে হাজির হওয়ার কথা আমাদের সাথে হাফিজ মাইউদ্দিন সাহেবের। আমরা দেখব যে তিনিও জয়েন করেন কিনা, কতক্ষণে জয়েন করছেন। আমরা আগে আমাদের ইমেলটা শুনে আসি, চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা। ওয়েলকাম ব্যাক, যেখানে ভূতের ভয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটি এপিসোড, এবং গত এপিসোডে আপনাদের প্রচুর পরিমাণের রেসপন্স পেয়েই আজকে উৎসাহী হয়েছে আমরা আরও বেশি, যে দারুণ কিছু ঘটনা আপনাদেরকে উপহার দেব। আমাদের অতিথিরা তো থাকবেন, তার পাশাপাশি আমরা কিছু ইমেল পড়ে শোনাতে চাই। আর সেই ইমেলগুলোর মধ্যে প্রথম ইমেলটি আপনাদের পড়ে শোনাচ্ছি, ভালো কথা। আমাদের খুবই 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 মানে মনটা খারাপ হয়েছিল যখন তামিম ইকবালের এই ঘটনাটা শুনলাম আমরা। আমি চাইব তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং আমি শুনেছি যে তিনি এখন মানে আগের তুলনায় বেশ ভালো আছেন। আমাদের আসলে কি বলবো, যে তামিম ইকবাল নামটা মনে পড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন নস্টালজিক হয়ে যেতে হয়, অনেক কিছুতে অনেক স্মৃতিতে হারিয়ে যাই। মানে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম তো আসলে আমাদের অনেকবার জিতিয়ে দিয়েছে, সো এই সেন্টিমেন্টটা সবসময় কাজ করে আমাদের মধ্যে। যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, এবং যে ঘটনাটি আছে সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। বৃষ্টি ভেজা সন্ধ্যা, রিয়াজ তার পুরনো বাইক নিয়ে পিরোজপুরের এক মফস্বল এলাকায় পৌঁছাল। দুই সপ্তাহের একটা ছোট্ট ফিল্ড ওয়ার্ক প্রজেক্টে এসেছে সে। কাজটা খুব সোজা, একটা বন্ধ চা বাগানের সম্ভাবনা নিয়ে রিপোর্ট তৈরি করতে হবে। জায়গাটা অদ্ভুত রকমের নির্জন, চারপাশে ঘন গাছপালা, কুয়াশায় ঢাকা রাস্তা, আর পাখিদের বিচ্ছিন্ন ডাকে পুরো পরিবেশটা যেন স্থির হয়ে আছে। রিয়াজ নতুন অভিজ্ঞতার জন্য উৎসাহী, কিন্তু আশেপাশের নিস্তব্ধতায় তার ভেতরে কোথাও একটা অস্বস্তি বাসা বেঁধেছে। সে একটা পুরনো বাংলোতে উঠল। এই বাংলোটা একসময় চা বাগানের ম্যানেজারদের থাকার জন্য ব্যবহার করা হতো। এখন ধুলো জমে গেছে, মাকড়সার জাল ঝুলে বাড়িটা যেন সময়ের সঙ্গে লড়াই করছে। ঘরটা বড় ছিল কিন্তু শূন্য, এখানে থাকাটা যেন নিজের ছায়ার সঙ্গেই বসবাস করা। তো এক সন্ধ্যাবেলায় কাজ শেষে রিয়াজ বাংলোতে ফিরে আসে এবং তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কাজ করতে বসে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কি যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে তার সাথে। সেই অনুভূতির সাথে সে পরিচিত নয়, কিছু যেন তার গায়ের উপর ভর দিয়ে আছে। তেমন একটা গুরুত্ব না দিয়ে টেবিলের ওপাশে পড়ে থাকা ভাঙা কাঁচের ফুলদানির দিকে তাকাতেই সে ভাবল, আরে এটা এইভাবে ভেঙে পড়ে আছে কেন? যদিও বা পুরনো বাগানের আশেপাশে জঙ্গলি জন্তু থাকবে, এটাই স্বাভাবিক। ওদের কেউ হয়তো ঘরে এসেছিল, ভাঙা কাঁচগুলো তুলে মাত্র সোজা হতে যাবে, ঠিক তখনই তার সামনে থাকা আয়নাতে দেখে এক অচেনা বিবর্ণ নারীর শরীর, চোখগুলো বিশাল, তার দিকে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ঘাড়টা তার রিয়াজের শরীরের দিকে একটু যেন বাঁকানো। রিয়াজের মনে হল যেন তার মৃত্যুকে সে অনেক কাছ থেকে দেখছে। সাহস নিয়ে সাথে সাথে পেছনে ফিরে দেখল, কিছুই নেই, কেউ নেই। ফুলদানিটাও মাটিতে পড়েছিল, তবে তার ভাঙার কোনো চিহ্ন নেই। তাহলে এই মুহূর্তে রিয়াজের সাথে এসব কি ঘটে গেল? ব্যাখ্যা খুঁজতে খুঁজতে নিজে থেকেই উঠে বলল, ধুর, কাজের চাপে হয়তো কল্পনা করছি। নিজেকে শান্ত করল, কিন্তু তার হাত একটু কাঁপছিল। পরের দিন সকালে কাজের জন্য সে বাগানে ঢুকল। বাগানটা পুরো ফাঁকা, যেন বহু বছর কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। তবে রিয়াজ বেশ কয়েকবার অনুভব করল কেউ যেন দূর থেকে তাকে দেখছে। সে বাগানের ভেতরে ঢুকে একটা পুরনো কাঠের কেবিন খুঁজে পেল। কেবিনটা আকারে ছোট, বাইরে থেকে তালা মারা, তালাটা ভাঙা নয়। কিন্তু কেবিনের ভেতর থেকে আসা একটা ধীর কান্নার নিঃশ্বাসের আওয়াজ শুনে তার পায়ের তলার মাটিটা সরে গেল। ভেতরে কেউ আছে, সে জোরে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। কেবিনটার দরজায় একটু ফাঁক হল। সে ভেতরে যা দেখল তাতে ভয়ের বদলে আতঙ্ক লাগা শুরু হল তার। দেখতে পেল একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে, কাঁদছে সে। রিয়াজ এই দৃশ্য দেখে ভাবল, কে হয়তো অপহরণ করে মেয়েটিকে এখানে বন্দী করে রেখেছে, এটা পুলিশ কেস। তবে যেভাবেই হোক মেয়েটাকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। সে খুঁজতে চেষ্টা করল কিভাবে কেবিনের ভেতরে ঢোকা যায়। খুঁজতে খুঁজতে সাইডের দেয়ালের দিকে একটা ঘুণ খাওয়া কাঠের আস্তরণও পেয়ে গেল। কাঠটায় লাথি মেরে ঠেলে খুলল, কিন্তু পর মুহূর্তেই দেখল কেবিনের ভেতরটা একেবারে খালি। এখন এখানে এসে রিয়াজের মাথায় যেন বাঁচ পড়ল। বুঝতে বাকি রইল না যে এটা কোনো অশরীরী বা অন্য কোনো কিছুর কাজ। ঘটনার তৃতীয় সন্ধ্যা, রিয়াজ ছুটির দিনে সকালে কাজ শেষ করতে করতে সন্ধ্যা বাদিয়ে ফেলল। বিকেলে গ্রামে ফেরার কথা ছিল, হঠাৎ সে শুনল একটা মেয়ের ক্ষীণ গলা, একটু কাঁপন ধরা। তুমি চলে যাচ্ছ আমাকে ফেলে রেখে? চমকে উঠল সে। ঘরটা একদম ফাঁকা, কিন্তু মেয়েটার গলা যেন ভেসে আসছিল সেদিক থেকেই। রিয়াজের ভয় আর কৌতূহল একসাথে ধরা দিল। তারপর হঠাৎ দরজায় তিনবার ঠক ঠক শব্দ হল। সে দরজা খুলতেই একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। মুখ পুরোপুরি পরিষ্কার নয়, কেমন যেন কুয়াশার মধ্যে ঢেকে আছে। মেয়েটা খুব বিশ্রীভাবে হাসি দিয়ে বলল, আমাকে তো দেখে ফেললে, এখন কি পালাবে? রিয়াজ কিছু বলার আগেই মেয়েটা তার দিকে এক লাফে এগিয়ে এলো এবং তাকে মাটিতে ফেলে দিল। শেষ মনে আছে তার শরীর থেকে কি যেন ধোয়ার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে মেয়েটার মুখে ঢুকে যাচ্ছিল। পরদিন সকালে বাংলোর নতুন মালিক এসে দেখল দরজা পুরো খোলা, রিয়াজ সামনে অচেতন হয়ে পড়ে আছে। তার শরীর ঠান্ডা, মুখ একদম বিবর্ণ। মালিক প্রথমে ভেবেছিল রিয়াজ বুঝি মারা গেছে, কিন্তু যখন তার নাড়ি পরীক্ষা করল তখন বুঝতে পারল সে জীবিত। রিয়াজকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। জ্ঞান ফিরে আসার পরে সে কোনো কথা বলছিল না, কিন্তু তার হাতের তালুতে একটা অদ্ভুত দাগ দেখা গেল, একটি তারার মতো চিহ্ন, যা দেখতে পুরনো কোনো পোড়া চিহ্নের মতো। কেউ এসেছিল? বাংলোর মালিককে প্রশ্ন করল। রিয়াজ নিঃশব্দে মাথা ঝাঁকাল। কে? সে চাপা গলায় জিজ্ঞেস করল। সে বলল, সন্ধ্যা তারা। ঘটনাটা এখানেই শেষ হলে পারত, তবে এটার আফটার ম্যাথটা না জানালেই নয়। দুই মাস পর রিয়াজ যখন ঢাকা মেডিকেলের মানসিক বিভাগে চিকিৎসাধীন, তার মুখে কোনো হাসি নেই। দিনের বেশিরভাগ সময় সে চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে সে আঁকতে শুরু করে। তার স্কেচগুলোতে একটাই জিনিস বারবার ফুটে ওঠে, একটি কুয়াশায় ঢাকা মেয়ে, তার গায়ে অস্পষ্ট তারা চিহ্ন। ডাক্তারদের কেউ কেউ মনে করে রিয়াজের এই অবস্থার কারণ মানসিক চাপ। একদিন অদ্ভুত এই ঘটনার খোঁজ পেয়ে এক গবেষক মফস্বলের সেই চা বাগানের ইতিহাস সম্পর্কে জানতে চেয়ে রিয়াজকে দেখতে এলেন। তার নাম তৌহিদ। রিয়াজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? রিয়াজ ধীরে ধীরে মুখ তুলল।
তুমি সন্ধ্যা তারার নাম শুনেছ?
হ্যাঁ, তৌহিদ গম্ভীর গলায় বলল, আমি খুঁজতে এসেছি, আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? রিয়াজ প্রথমে কিছু বলল না, কিন্তু তারপর হঠাৎ তার চোখে একটা অদ্ভুত চমক ফুটে উঠল। সে কর্কশ গলায় বলল,
ভেবে কথা বলো, তুমি একবার গেলে আর ফিরতে পারবে না, কিন্তু নিয়ে যেতে রাজি আছি। যেমন কথা তেমন কাজ, তৌহিদ আর রিয়াজ দুজনেই সেই মফস্বল এলাকায় ফিরে গেল। চা বাগান আগের মতোই ছিল, কিন্তু রিয়াজের প্রতিক্রিয়া যেন ভয়াবহ। সে বাগানের প্রতিটি কোণ চিনতে পারছিল। ও এখানে, রিয়াজ বলল। এই জায়গায় আমি ওর ছায়া দেখেছিলাম। তৌহিদ ছবি তুলতে তুলতে জিজ্ঞেস করল, এই সন্ধ্যাতারা আসলে কে ছিল? রিয়াজ চুপচাপ, সে এক কুয়াশার মেয়ে, সে আমার শ্বাস খায়, আত্মা খেয়ে বাঁচে। তৌহিদের হাসি ফুটে উঠল, মনে মনে বলল, পাগলের কাছে আর কি আশা করা যাবে। সে আচমকা একটা জোরে শব্দ করে বলল, সন্ধ্যাতারা। তারপরে রিয়াজের দিকে ফিরে বলল, আপনি কি জানেন এই মেয়েটার কাহিনী বহু পুরনো? সে চা বাগানের মালিকের মেয়ে। মেয়েটা নাকি ফাঁস দিয়েছিল, কেউ বলে তারা কেবল এক ছায়া, কেউ বলে নিছক গুজব। তবে আসল সত্যটা কি কেউ পরিষ্কারভাবে বলে না। রিয়াজ কিছু বলার আগেই হঠাৎ চারপাশে ঝোড়ো বাতাস শুরু হয়ে গেল, কুয়াশা ক্রমেই ঘন হয়ে উঠল। সে এসেছে, সে এসেছে, রিয়াজ কাঁপতে কাঁপতে বলল। আমরা চলে যেতে পারি, এখনো সময় আছে। কিন্তু তৌহিদ পিছিয়ে আসলো না, তার টর্চ জ্বালালো। বাতাসে একটা মেয়ের আবছা ছায়া দেখা গেল, কুয়াশার ভেতর থেকে কোনো এক মেয়ের ফিসফিসানি শব্দ শোনা গেল। আমাকে ডাকলো কে? তোরা আজকে পালাতে পারবি না। তৌহিদের হাতে থাকা টর্চ নিভে গেল, চারপাশে গাঢ় অন্ধকার। বাতাস কাঁপতে কাঁপতে ফিসফিস আওয়াজে ভরে উঠল, সে যেন অসংখ্য কণ্ঠস্বর একই সঙ্গে শোনা যাচ্ছে। রিয়াজ ফিসফিস করে বলল, তুমি ওর বস হয়ে যাবে, যেখানেই আছো সাবধানে থাকো। তৌহিদ বলল, তার জীবনের সব থেকে বড় ভুলটা সে করে ফেলেছে। আমরা চলে যেতে চাই, সে চিৎকার করল, কিন্তু সেই ফিসফিসানিগুলো আরো কাছে আসতে লাগল। মেয়েটার ছায়া ঘন ধীরে ধীরে অবাস্তব একটা আকার নিল। এইবার তৌহিদ দেখল সন্ধ্যাতারাকে, তার মুখটা ফ্যাকাশে, ভয়ঙ্কর রকমের দাঁতগুলো এলোমেলো, কালো পচা রক্ত তার শরীরে যেন গড়িয়ে পড়ছে। কি বাজে একটা উচ্ছিষ্ট গন্ধ! এবং সে সেই কুয়াশায় আচ্ছাদিত ছিল, হাতের আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। ভাঙা গলায় সে বলল, আমার নাম ধরে ডেকেছিস তোরা? তৌহিদ মনে মনে বলল, তাহলে এইভাবে তার মৃত্যু নির্ধারণ করেছেন আল্লাহ। কি চাও? তৌহিদ জিজ্ঞেস করল। তোর আত্মা, মেয়েটি বলল। রিয়াজকে দেখিয়ে মেয়েটি বলল, তৌহিদের সামনে দুইটি পথ, নিজেকে বাঁচিয়ে রেখে রিয়াজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, অথবা নিজের স্মৃতি বিসর্জন দিয়ে রিয়াজকে বাঁচানো। তৌহিদ সাহস করে বলল, আমাকে নাও, কিন্তু ওকে ছেড়ে দাও। মেয়েটা হঠাৎই জগৎ কাঁপানো হাসি দিয়ে উঠল। এই হাসিতে দয়া নেই, মায়া নেই, এই হাসি থামানো যায় না। সেই হাসি যেন বাতাস কাঁপিয়ে দিল, সেই ছায়া তৌহিদের চারপাশে ঘুরতে লাগলো, গাঢ় হল। তৌহিদ অনুভব করল তার মাথা বাঁকা হয়ে যাচ্ছে, হাত পা জড়সড় হয়ে আসছে, সে মিলিয়ে যাচ্ছে। কারণ তখনই মেয়ের মতো দেখতে জিনিসটা তার শরীরের, তার জীবনের আয়ু কেড়ে নিচ্ছিল, স্মৃতি খেয়ে ফেলছিল। তৌহিদ চুপ করে রইল, সে কিছুই মনে করতে পারছিল না। তার নাম, তার অতীত, সবকিছু ধীরে ধীরে মুছে যাচ্ছিল। চিৎকার করে রিয়াজ বলল, না এটা ঠিক না। তৌহিদ, কি হলো ভাই তোমার? কিন্তু তৌহিদ তখন এক ধরনের শূন্যতায় ডুবে গেছে, তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সে ধীরে ধীরে সেই কুয়াশার মেয়ের পাশে দাঁড়িয়ে রইল। রিয়াজ হঠাৎ দেখতে পেল মেয়েটি আর তৌহিদ অদৃশ্য হয়ে যাচ্ছে। চারপাশে কুয়াশা ধীরে ধীরে হালকা হয়ে গেল। রিয়াজ দৌড়ে বাগান থেকে বেরিয়ে এলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে শহরের দিকে ছুটতে লাগলো, কিন্তু তার ভেতর এক ধরনের অপরাধ বোধ বাসা বাঁধল। তৌহিদ তার মতো মানসিকভাবে বিপর্যস্ত কাউকে বাঁচিয়েছে, অথচ নিজেকে বাঁচাতে পারেনি, সব দোষ তার। কেনই বা সে তৌহিদকে এখানে নিয়ে এসেছিল? এরপর থেকে রিয়াজ আর কখনো চা বাগানের ওই ধারে কাছেও যায়নি। তবে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে উঠে শুনতে পায় একটা ফিসফিসানি, কেউ যেন কানে কানে বলছে, কখনো পালাতে পারবে না, কখনো না। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আশা করব যে ঈদের এই একেবারে মানে শেষ প্রান্তে, দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে, উপভোগ্য হয়ে উঠেছিল আমাদের আজকের এপিসোডটি এই ঘটনাটির জন্য স্পেশালি।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। একটা চমৎকার ঘটনার পরে আবারও ফিরে আসলাম এবং এই মুহূর্তে আমি চলে যাব আসলে রোহানের কাছে। আমাদের আরও একটা ইমেল আছে, সেই ইমেলটা পড়বো, আপনাদের কিছু কমেন্টও পড়বো, তবে রোহানের কাছ থেকে ঘুরে আসার পরে। রোহান কেমন আছেন আপনি, আর আজকে আপনার ভুল ডট কমে প্রথমবারের মতো এসে কেমন লাগছে যদি আমাদের একটু বলতেন?
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালো দলে থাকেন, আমরা সবাই জানি। আমার এই প্রথম ভোট ডট কমে আপনাদের মাঝে ঘটনা শেয়ার করার একটা অভিজ্ঞতা হতে চলেছে, তো আশা করি ভালোই হবে। আগে কখনো এইভাবে কোথাও ঘটনা গুছিয়ে বলা হয়নি, তো যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি রোহান, আমি 7-8 বছর ঢাকায় ছিলাম। আমাদের বাসা মূলত কুষ্টিয়াতে, এখন বর্তমানে আবার কুষ্টিয়াতে আছি। তো দীর্ঘ 7 বছর ঢাকায় ছিলাম, ওইখানে আমি ক্লাস 3 থেকে একটি মাদ্রাসায় পড়তে হয়। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, আস্তে ধীরে আমি বলবো আর একটু। মূলত আমাদের বাসা কুষ্টিয়াতে হলো, আমার বাবার চাকরি ছিল ঢাকার সাভার এরিয়াতে, ওখানে গার্মেন্টস এরিয়া আছে, তো ওইখানে উনি চাকরিতে ছিলেন। তো সেই কারণে আমাদের ঢাকায় চলে যেতে হয়। আমি ঢাকা থেকেই ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত ঢাকাতে পড়ি। তো আমার ঘটনাটা মূলত মাদ্রাসা কেন্দ্রিক। আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি আসলে যদি একটু বলতে চাই একটু পূর্বের ঘটনা, আমার বাসায় বা দেখা যাচ্ছে আমার যখন জন্মের কথা যদি বলি, আমার আগেও আমার দুইটা একটা ভাই এবং একটা বোন হয় এবং তারা দুর্ভাগ্যবশত কোনো কারণে মারা যায়। তো যেটার কারণে আমার বাসায় অনেক অ্যাবসেন্ট ছিল সবাই, বা বলা যায় যে অনেক বছর অনেক পরিবারে একটা দুঃখের ছায়া ছিল। তো অনেক চেষ্টা, অনেক বিভিন্ন জায়গায় দোয়া কালাম পড়ার পরে, আম্মুরা আল্লাহর কাছে দোয়া করার পরে আমার জন্ম হয়। তো তখনই আমার আম্মু মনে মনে ভেবে রেখেছিল যে ছেলেটা যদি বড় হয় আমি তাদেরকে মাদ্রাসায় দিব এবং কোরআনের হাফেজ বানাবো। তো সেই সূত্রেই আমাকে যখন আমি একটু বড় হই 2007-এর দিকে, তখন আমাকে মাদ্রাসায় দেওয়ার পরিকল্পনা করে এবং আমিও খুবই আগ্রহের সাথে মাদ্রাসায় ভর্তি হই। সাভারের একটি মাদ্রাসা, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, যদিও এখন হয়তো বা মাদ্রাসা প্রতিষ্ঠিত। সেখানে ঢাকা এনাম মেডিকেল কলেজ আছে, তার আশেপাশে মাদ্রাসাটার অবস্থান। তখন আমরা রানা প্লাজা ধসের কথাটা হয়তো অনেকের মনে আছে, আমি একটু মনে করে দিতে চাই। একটি বড় বিল্ডিং, বড় মার্কেট ধসে যায়, তো সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। তো ওইখানেই আমার মাদ্রাসাটি ছিল একদম পাশে। তো আমি মাদ্রাসায় মূলত এখানে বেশি দিন আমি পড়তে পারিনি, আমি সর্বোচ্চ 1.5 বছর ছিলাম সেখানে। মাদ্রাসায় আমার খুব দ্রুতই সময় কাটতেছিল, আমি বেশ ভালোই পড়তেছিলাম। আমার কোরআনের ছবক বলেন বা যেটাই বলেন, আমি আল্লাহর রহমতে খুব দ্রুত আগাচ্ছিলাম। তো মাঝে মাঝে আমাদের ওইখানকার একটা নিয়ম ছিল, রাত 3টার সময় আমাদেরকে ঘুম থেকে তুলে দিত, আমাদেরকে রাতে আমল করানোর জন্য, উজু করি আমাদেরকে মাঝরাতে কিছু আমল করাতো। কোরআনের যে সবক গুলা ছিল সেগুলা পড়তে দিত, আমরা মুখস্থ করে ফজরের আগ দিয়ে সবকটা হুজুরদের কাছে জমা দিতাম। অনেকে অনেকভাবে পড়তো, আমরা দেখা যাচ্ছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে বেশ মনোযোগ দিয়ে, সকালবেলা টাইমটা আসলে নিরিবিলি থাকে, তো সেই জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য ওই টাইমটা পারফেক্ট টাইম। তো আমরা উজু করতে যেতাম, আমাদের মাদ্রাসার যে ওয়াশরুমটা ছিল সেটা একটু সাইডে, একটা আমাদের দুইটা ওয়াশরুম ছিল, একটা মাদ্রাসার সাইডে যেখান থেকে এনাম মেডিকেল কলেজটা সরাসরি দেখা যেত। মাদ্রাসার আমাদের একতলা বিল্ডিং ছিল এবং আরেকটা ওয়াশরুম ছিল যেটা ছিল মাদ্রাসার একটু সাইডে, উপরে কোনো ছাদ ছিল না, খোলা ওয়াশরুম টাইপের আর কি। তো আমি মাঝে মাঝে ওখানে যেতাম এবং আমার কেন যেন মনে হতো যে কেউ যেন আমাকে দেখতেছে। আমি যদি ওই ওয়াশরুমে আরেকটু বিবরণটা দেই, একটা প্রাচীর ঘেরা ওয়াশরুম, ওইখানে আপনার ওয়াশরুমের পাশে আরেকটা বিল্ডিং, বেশ পুরনো একটা বিল্ডিং ছিল, হয়তো বা কোনো স্বনামধন্য ব্যক্তিরই হবে, অনেক বছর যাবৎ সেটা আর কি চলমান ছিল না। তো ওইখানে বেশ বড় একটা আম গাছ ছিল। আমার ঘটনাটা মূলত এখান থেকেই শুরু হয়, আমি তখনও বুঝতে পারিনি যে আসলে কি হতে চলেছে বা কি হবে, কিন্তু ওয়াশরুমে গেলেই আমার মনে হতো যেন কেউ আমাকে কোনোভাবে দেখতেছে। আমি অনেকভাবে দেখার চেষ্টা করেছি বা ভয়ে ভয়ে আমি পিছিয়ে তাকাইছি, কিন্তু কখনোই কোনো কিছু কিন্তু আমার চোখে বাঁধেনি। তো একদিন রাতে আমাদের পরের দিন পরীক্ষা ছিল, তো সেদিন আমি রাতে ওয়াশরুমে উঠি এবং নিজে নিজেই উঠি, আমাকে কেউ ডাক দেয়নি। আমার ওয়াশরুম লাগে, আমি সেখানে মাদ্রাসার এক সাইড দিয়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে যাই এবং ওয়াশরুমে যাওয়ার সময় আমার সেরকম কিছু মনে হয়নি, কিন্তু ওয়াশরুম করে আসার সময় আমার হঠাৎ করে যেন ওই কথাটা মনে পড়ে যায় যেন কেউ আমাকে দেখতেছে। এবং আমি ওই টাইমে খুব ভয়ের সাথে আমি পিছনে তাকাই, যদিও আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, বাট আমি এর চোখটা একদম সরাসরি আম গাছের একটা ডালে পড়ে আমি তখনও ভাবতেছি যে আসলে কি আমি এটা দেখতেছি, এটা কি সত্যি নাকি অবাস্তব, আমার মনের ভুল। তো আমি দেখি এমন একটা জিনিস, মানে এটা বলে বোঝানো যাবে না জিনিসটা, আসলে একটা সাদা টাইপের কোন একটা অবয়ব আমার দিকে সরাসরি তাকিয়ে আছে মাথাটা নিচু করে। এই জিনিসটা দেখে আমার মানে দুনিয়ার সব চিন্তা, মানে আমি কি ভাববো বা কি করবো এই টাইমে আমার কোনো কিছুই কাজ করতেছে না, আমার মুখটা বন্ধ হয়ে গেছে, আমার শরীর আমি নাড়াতে পারতেছি না, কাউকে ডাকতে পারতেছি না। তো আমি ওইখানে কোনোভাবে হয়তো পড়ে যাই, পড়ে যাই, আমার ব্যথা লাগে, আমার হাত পা চলে যায়। আমি দ্রুত ওখান থেকে কোনোভাবে দৌড় দিয়ে এসে আমার যে ওখানে মনে করেন যে মাদ্রাসায় যারা স্টুডেন্ট আছে তারা জানবে যে একটা বেডে মশারি দিয়ে সবাই ভিতরে থাকে। তো আমি ওখানে যেয়ে দ্রুত আমার মশারির মধ্যে ঢুকে শুয়ে পড়ি এবং আমার গা হাত পা থরথর করে ওই টাইমে কাঁপছিল যে আমি কি দেখলাম। এটার বিবরণ আমি এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার দিতে পারি না যে আসলে ওটা কি ছিল বা আসলে আমি কি দেখলাম জিনিসটা, কিন্তু পরে আমার এটা সেভাবে আমলে নেই না বা আমি সেটা ওইভাবে ভুলে যাই জিনিসটা যে আসলে কি দেখছি না দেখছি, এটা হয়তো বা আমার মনের ভুল। তো এইভাবে চলতে থাকে আমার মাদ্রাসায় পড়াশোনা, আমি আরো 6 মাস সেখানে থাকি। পরে কিন্তু আমার সাথে কোনো ঘটনা নেই, একদম নর্মালি আমার সাথে সবকিছু চলতেছে, আমি সবক দিচ্ছি, পড়তেছি, বাসায় যাচ্ছি, আসতেছি। তো হাফেজি মাদ্রাসা আমি কেবল কোরআনের 2 পারা মুখস্থ করেছি, শেষের দিক থেকে মুখস্থ করাতো, কিন্তু হঠাৎ করে আমার বাবার চাকরিটা কেন যেন ওইখান থেকে আর কি আর ইচ্ছে থাকে না, চলে যায় আর কি। এবং আমিও মাদ্রাসায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন বিভিন্ন ছেলের সাথে আমার সমস্যা বা দেখা যাচ্ছে যে আমি কারোর সাথে ওইভাবে একসাথে থাকতে পারতেছি না বা আমার মনের ভিতরে অন্যরকম একটা ভয় ভয় কাজ করতো আর কি। তো কোনো কারণবশত আমার একদিন আমি আর থাকতে পারি না, আমার ওই মাদ্রাসায় কোনোভাবে মন থাকে না, আমার ভালো লাগে না। তো সেখান থেকে আমার বাবারও যেহেতু চাকরি চলে যায় বা দেখা যাচ্ছে যে ওইখানে আর তখন ঢাকায় আমরা তখনও থাকতে চাই না, তো আমরা ভাবি যে একবারে আমরা কুষ্টিয়ে চলে আসি এবং নতুন করে আমাদের জীবন শুরু করা যায় কিনা, বা আব্বু তখন ওইভাবে প্ল্যান করে যে আমি কুষ্টিয়ায় এসে কুষ্টিয়ার কোনো একটা মাদ্রাসায় পড়তে হবে। তো সেখান থেকে আমাকে মাদ্রাসায় যায়, হুজুরদের সাথে কথা বলে, হুজুররা অনেক রিকোয়েস্ট করে যেন আমাকে মাদ্রাসায় রাখার জন্য, কারণ আমার খুব দ্রুত পড়া শেষ হচ্ছিল, 2 পারা মুখস্থ করতে আমার বেশি দিন সময় লাগছিল না। তারপরে আমাকে হুজুরা রিকোয়েস্ট করার পরেও আমার বাবা কিন্তু সেটা শোনে না, আমার আম্মু অনেক চিন্তা ভাবনা করে নিয়ে আসেন আমাকে। তো আমি কুষ্টিয়ায় আসি, কুষ্টিয়ায় এসে আমাদের এখানে একটি মাদ্রাসা আছে বেশ ভালো নাম ডাকালা, সেখানে আমি ভর্তি হই। ভর্তি হয়ে এখানকার নিয়মকানুন মোটামুটি ওই রকমই, কিন্তু এখানে আবার বেশ কিছু সমস্যা দেখা দেয় আমার সাথে শুরুতেই, যেমন খাবার আমি যাই খাই আমার পেটে থাকতো না বা সহ্য হতো না, আমি দেখা যাচ্ছে কিছু খেলাম 1 ঘন্টার মধ্যে সেটা বমি হয়ে যেত। এবং মাদ্রাসার যদি একটু বিবরণটা দিই, এটা ছিল আপনার এটার ওয়াশরুম ছিল আবার নিচে, মানে একদম আন্ডারগ্রাউন্ড টাইপের। তো একদিন আমার এরকম খাওয়ার পরে শরীরটা এত অসুস্থ হয়ে যায়, আমি বমি করার জন্য আর কি দ্রুত করে যাই যেতে যাই এবং ওখান থেকে আমি সিঁড়ি থেকে পড়ে যাই, স্লিপ কেটে ভেজা ছিল। তো এখানেও একটা সমস্যা, আম্মুরা দেখতেছে যে আমি আরো ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছি, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তো আমি অনেক জোরাজোরি করি যে আম্মু আমি আর মাদ্রাসায় পড়তে পারতেছি না, আমার শরীর খারাপ এই টাইপের, আমি অনেক বোঝাই আমার বাসায়, এবং বাসা থেকেও যখন কনভিন্স হয় তারা যে আসলে ছেলেটার শরীর খারাপ হয়ে যাচ্ছে বা আমার জিনিসটা আসলে খারাপের দিকে যাচ্ছে, তখন তারা বলে যে তাহলে মাদ্রাসায় তো পড়লি, 2 পারা পড়েছি, আল্লাহর রাস্তায় চলুক আমল করুক, বললেই হবে, ওকে আবার স্কুলে ভর্তি করে দিই। আমাকে স্কুলে ভর্তি করে দেয়, আমি ক্লাস 3 আবার ভর্তি হই এখানকার একটি আপনার যেই এলাকা ভিত্তিক স্কুলে। তো স্কুলে ভর্তি হওয়ার পরে আমার সাথে আর কোনো সেরকম ঘটনা ঘটে নাই, আমি প্রায় স্কুলে ভর্তি হয়ে আপনার পর্যন্ত ক্লাস 5 খুব ভালোভাবে পরীক্ষা দিই এবং পিএসসি তে খুব ভালো রেজাল্ট করি। 6 ভর্তি হওয়ার পরে আমার সাথে সেরকম কিছু হয়নি, তবে যখন আমি নতুন নিউ 7 উঠি তখন সন্ধ্যাবেলার একটা ঘটনা, আমি বাসা থেকে বের হয়েছি সন্ধ্যাবেলার দিকে, আমি মার্কেটের দিকে যাচ্ছিলাম সম্ভবত, আমাদের স্কুলের পাশের যদি একটু বিবরণটা দিই, স্কুলের পাশের যে এরিয়াটা সেটা ছিল একটা রাস্তা, মাটির রাস্তা, মাটির রাস্তার দুই পাশে আপনার কিছু গাছ আছে, নর্মালি আম গাছ বা দেখা যাচ্ছে বাঁশঝাড় বলবো না, এটা শহরের ভিতরে আপনার বড় বড় কিছু আম গাছ আছে। তো আমি ওই দিকে যাচ্ছি, আজান টাইম হয়ে গেছিল, আজানের ঠিক আগ মুহূর্তে আমি ওই দিক দিয়ে যখনই যাচ্ছিলাম আমার মনে হলো পিছন থেকে কেন কেউ ডাকতেছে রোহান বলে। আমি সেই টাইমে পিছনে তাকাই এবং কেউ ছিল না, বাট আমি যখন সোজা আগাচ্ছি, আগাতে আগাতে এবং হঠাৎ করে ওই রাস্তায় একটা মোড় ছিল আর কি, ওই রাস্তা শেষে যেরকম মোড় থাকে না শহরে, যেরকম আপনারা অলিগুলি দেখবেন যে রাস্তা পার হতে গেলে একটা বাঁক থাকে বা ওই মোড়ে কে আসতেছে ওটা দেখা যায় না, তো হুট করে ওই টাইমে একজন ব্যক্তি আমার সামনে আসে এবং আমাকে সালাম দেয়, সাদা পাঞ্জাবি পরা। আমি ওই টাইমটা একটু ঘাবড়ে যাই যে আসলে হুট করে এসে আমাকে এভাবে চিনে না, সে আমাকে সালাম দিল, সালাম দিয়ে আমাকে নামাজের কথা বলে। তো আমি বলি যে হ্যাঁ নামাজ পড়বো। তো ওই দিন আমি আসলে নামাজে যাই না, ওনাকে বলছিলাম যে আপনি যান আমি নামাজে আসতেছি, আমাকে নামাজের জন্য ডাকছিল সালাম দিয়ে। তো যেহেতু আমি যাই নাই, আমার মনের ভিতরে একটু খারাপ লাগতেছিল যে আমি মাদ্রাসায় পড়ছি আমি নামাজে যাইনি, জিনিসটা কেমন হলো, একজন মুরব্বী ব্যক্তি আমাকে এভাবে বললো, তো আমি সেটা আমলে নিই না। কিন্তু ওই দিনের পর থেকে আমার আবার সেই আগের মতো একটা জিনিস শুরু হয় যে আমি মাদ্রাসায় যখন পড়তাম আমার কিন্তু সেই একইভাবে মনে হতো যে কেউ একজন আমাকে লক্ষ্য করছে বা দূর থেকে আমার দিকে নজর রাখছে আর কি। আমি জানি না এটার ব্যাখ্যা আমি এখনো বের করতে পারিনি যে আসলে কি। তো এইভাবে দু এক মাস যাওয়ার পরে আমি ভীত থাকতাম সবসময়, আমার মানে ভয় লাগতো মনের ভিতরে একটা কাজ করতেছে, কেউ আমাকে দেখতেছে বা এই হয়তো আমাকে কোনো একটা ক্ষতি করবে, আমাকে মেরে ফেলবে। বাট আমার সাথে সেরকম ক্ষতি হয় নাই, আমি অনেক ভয় থাকতাম। তো এই অবস্থায় থাকলে আমার পরিবারের সবাই টেনশনে পড়ে যায় যে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কিছুই খাই না, আপনার কোনো কিছুই ঠিক মতো চলি না, পড়াশোনা করি না, আমার শরীর একদম শুকায় যায়। কালো জাদু বলা হবে ঠিক বলা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু আমি ভীত থাকতাম সবসময় এবং আমার দিকে মনে হতো কেউ যেন নজর রাখছে, আমার প্রত্যেকটা স্টেপ সে ফলো করছে, কিছু করে ফেললেও আমার মনে হতো যে আমার একটা ভুল হচ্ছে। তো আমাকে উন্নত চিকিৎসার জন্য, তখনও কিন্তু আমার পরিবারে কেউ এটা ভাবেনি যে এরকম কিছু একটা হয়েছে বা হবে, আমাকে তখন তারা মনে করে যে আমার হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে বা এই টাইপের কিছু একটা হচ্ছে। তো সিক্স সেভেনে নর্মালি পড়ার একটু চাপ থাকে, তো তারা মনে করে যে আমার সম্ভবত কোনো মানসিক সমস্যা হচ্ছে। তো আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়, ঢাকার একটি স্বনামধন্য মানসিক হাসপাতালে আমাকে দেখানো হয়। ডাক্তার সেভাবে আমার অনেক ধরনের টেস্ট দেয়, টেস্টে আমার কোনো রিপোর্টই ধরা পড়ে না, সবাই বলে যে স্বাভাবিক, হয়তো বা অতিরিক্ত স্ট্রেস আসছে এই জন্য কোনো একটা সমস্যা হচ্ছে, বাট এরকম না। আমার আমাকে দুই তিন দিন আমাকে হাসপাতালে রাখেও যে আপনার যে কেবিন থাকবে ঢাকায় দেখবেন কোনো মানসিক হাসপাতালে, বেশ ভালো বড় হাসপাতাল, ওখানে আমাকে রাখে। তো ওখানে রেখেও কোনো একটা লাভ হয় না, যার কারণে ওখানে আমার বাবাও ছিল, আমার কিছু ফ্যামিলি মেম্বার ছিল। তো একজন মানে ওই সময় আমাদের ফ্যামিলি মেম্বারদের মাঝেও একটা সমস্যা সৃষ্টি হয় যে একজন বলতেছে যে হাওয়া লাগছে, মানে গ্রামের ভাষায় বলতে গেলে, বা দেখা যাচ্ছে ওই সময় যারা আধ্যাত্মিক বিশ্বাস করে যে জিন বা এগুলাই জিন পুরীতে, তারা বলে যে এটা কোন একটা এই টাইপের সমস্যা, আরেক মানে আরেকজন বলতেছে যে মানসিক সমস্যা। এই নিয়ে আমার বাবা টানাহাচড়া করে ডিরেক্ট আমাকে ঢাকা থেকে নিয়ে আসে আবার কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে আমি একটা জিনিস ভুলে গেছি, সরি, ঢাকাতেও বেশ কিছু ওই বড় বড় মসজিদের ইমামকে আনা হয় এবং আমার যে কি হয়েছে এটা তাদেরকে জিজ্ঞেস করা হয়। তারা বিভিন্ন ভাবে চেক করে, যেমন আপনার বিভিন্ন ধরনের তাদের যে রিচুয়ালটা, আসলে আমি যে ঘটনাগুলো বলতেছি পরের যেগুলা ঢাকায় যাওয়ার পরে বা কুষ্টিয়া থেকে যাওয়ার পরে, এই ঘটনাগুলো আমি পুনরায় আমার পরিবারের, আমার আম্মুর কাছ থেকে এবং আমার খালামণির কাছ থেকে এগুলো শুনেছি। আমার আসলে ওই টাইমে পুরোপুরি সেন্স ছিল না আমি কি হচ্ছে, এগুলা তাদের কাছ থেকে শুনে এটা আমি আবার নতুন করে বলতেছি আর কি। তো তারা অনেক ভাবে চেষ্টা করে কিন্তু আসলে ওইভাবে হয় না যে আমার কি হচ্ছে, কোনোভাবেই তার সমাধান হয় না। তো আমার বাবা যখন আমাকে আবার পুনরায় কুষ্টিয়া নিয়ে আসে, তখন কোনোভাবে একটা সন্ধান পাই গ্রামের একজন এই টাইপের আপনার বিভিন্ন ধরনের দোয়া কালাম করে আর কি দিয়ে দেয়। তো ওইখানে নিয়ে যায় আমাদেরই পরিবারের একজন, ঠিকানা যদি বলতে চাই এটা পোড়াদহর একটা ভিতরে একদম ভোর গ্রামের টাইপের আর কি, কুষ্টিয়া জেলার ভিতরেই। তো ওইখানে নিয়ে যাই, সে দেখে, দেখে আমার সাথে কথা বলে। প্রথমত সে আমাকে জিজ্ঞাসা করে কেমন আছি না আছি, নামাজ পড়ি কিনা, কি সুরা পড়ি বা কোনো আমল করি কিনা। তো আমি নর্মালি কথা বলি তার সাথে এবং সুরার কথা বললে আমি তার হ্যাঁতে হ্যাঁ মিলাই। তো তিনি আমাকে কিছু ট্রিটমেন্ট দেয়, দেখা যাচ্ছে যে এক মাস বা ছয় মাস যাবতের কিছু ট্রিটমেন্ট দেয়, যেমন কিছু চাল পড়া দেয় বা আমাকে কিছু আমল করতে দেয়, যে নামাজ পড়ার শেষে প্রতি নামাজের শেষে সুরা নাস, সুরা ফালাক, সুরা আপনার কিছু কিছু সুরা দেয়, যেমন সুরা ফাতিহা তিনবার পড়ে, সুরা ইখলাস, সুরা নাস, এগুলা বেশি বেশি করে পড়তে বলে এবং আমল করতে বলে। যদি কোনো সমস্যা থেকে থাকে বা জিন ভূত রিলেটেড এই টাইপের কিছু একটা হয়, এটা কিন্তু এটা থাকবে না। তো আমি ওই অনুযায়ী আমল করি এবং আমাকে প্রতি রাতে ঘুমানোর আগে চারটা বা পাঁচটা চাল পড়া টাইপের কিছু একটা দিয়েছিল, যেটা আমাকে পানি দিয়ে খেয়ে নিতে হতো। আমার রেগুলারলি ওই ট্রিটমেন্টটা চলে, আমি অনেকটা সুস্থ হই আমার আম্মুর মতে। এইভাবে চলার আপনার যখন দুই মাস যাই, দুই মাস গেলে আমি রাতে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। এটা আবার আমার মনে আছে যে আমি রাতে স্বপ্ন দেখি যে আমি আমার নানের বাড়ি আছি, আমি কিন্তু নানুর বাড়িতে স্টে করতেছি যেহেতু আমার ট্রিটমেন্ট চলতেছে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার ভিতরে আমার নানুর বাড়ির আবার পাশে এরিয়াটা যেখানে আমার ট্রিটমেন্ট করাচ্ছে। তো রাতে বিভিন্ন ধরনের স্বপ্ন আসে যে আমি আপনার মহিষ টাইপের কিছু একটা প্রাণীতে রূপান্তর হয়ে যাচ্ছি, মানে আমার শরীরের কন্ট্রোল ওই টাইমে থাকে না। আমি দেখা যাচ্ছে যে বিছানা থেকে উঠে গেছি, আমার আম্মুর ভাষা মতে আমি বিছানা থেকে রাত্রিবেলা ঘুম থেকে উঠেছি, আমার মুখের এই রিয়াকশন বা আমার চোখ অনেক লাল হয়ে যেত, লাল বর্ণের হয়ে যেত এবং আমি কেমন যেন একটা করতাম, যেমন দেখা যাচ্ছে যে পাগলা, মানে তাদের বিরক্ত করলে বা তারা খুব রাগান্বিত হলে যে টাইপের একটা বিহেভিয়ার করে, আমি ওই টাইপের একটা বিহেভিয়ার করতাম। তো এই জিনিসটা আবার নতুন করে ওখানে নিয়ে যায় এবং আবার তারা যে 6 মাসের ট্রিটমেন্টটা দিয়েছিল ওইটা কিন্তু করায় না, তার আগে আবার এই জিনিসটা হয়, মানে বিভিন্ন সমস্যা শুরু হয়। আমি বিভিন্ন মেয়েদের দেখতে পারতাম না, দেখা যাচ্ছে আমার পরিবারেরই, আমার আম্মু হোক বা আমার খালামণি হোক, আমি কাউকে সহ্য করতে পারতাম না, বিশেষ করে যারা খোলা চুলে আসতো বা দেখা যাচ্ছে আমি দিনের বেলাও যাদের দেখতাম আমি তাদেরকে কেন যেন দেখতে পেতাম না, এবং সবাইকে নামাজের কথা বলতাম যেন নামাজ পড়ে। তো এটার ব্যাখ্যা আমি এখনো পাইনি যে আসলে এটা কেন বলছি। পরে আমাকে যখন নিয়ে যায় তারা আমার ট্রিটমেন্ট একটু বদলাই দেয় বিভিন্ন ধরনের, তিনি বলে যে এটা একটা সমস্যা, মানে একজন না আমার পিছনে বলে আপনার 3 টাইপের জিন টাইপের আছে আর কি, মানে জিন আমাদেরকে, আমার সাথে ভালো জিনও ছিল একটা, একটা খারাপ জিন ছিল আর একটা কি ছিল এটা আমি এখন বুঝতে পারি না। তো তিনি বলে 3 ধরনের একটা জিন ছিল, একজন ছিল যে ভালো আমাকে নামাজ পড়ার জন্য ডাকছিল, তো আমার ট্রিটমেন্ট ওখানেও চলে এবং বলে যে এই ট্রিটমেন্ট গুলো চলমান থাকবে এবং 1 মাস পরে যদি সে সুস্থ হয় তখন একটা খাসি জবাই দিতে হবে ওই এলাকায়, খাসি জবাই দিতে হবে গরিব দুঃখীদের মাঝে, ওটা খাওয়াই দিতে হবে। মানে উনি সেভাবে কোনো টাকা ডিমান্ড করেন আমাদের কাছ থেকে যে 50,000 বা সামথিং একটা অ্যামাউন্ট হোক, সেটা ডিমান্ড করে না যে সুস্থ হলে, বাট সুস্থ হলে ওখানে একটা আপনার এটাকে কি বলে গ্রামের ভাষায় সাদকা বা এই টাইপের কিছু একটা। তো আমি আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হই গ্রামে থেকেই, তারপরে যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় গ্রামে যাই এবং একটি খাসি তাদেরকে দেওয়া হয়, তারা জবাই করে বড় একটা উরুষ টাইপের অনুষ্ঠান করে এবং ওখানে খাওয়াই দেওয়া হয়। তো আল্লাহর রহমতে তারপর থেকে এই টাইপের আর সমস্যা হয় নাই। আমাকে একটা তাবিজ দেওয়া হয়, সুরা ইয়াসিন এবং বিভিন্ন ধরনের আমল করে আমাকে সেই তাবিজটি বানাই দেয়, যেটা আমার সবসময় মাজায় থাকে। এবং আম্মুর ভাষ্য মতে বা আমার পরিবারে যারা ছিল শেষ ট্রিটমেন্টের দিন আমার কিছু যে ঘটনাগুলো আমাকে পরে বলে যে আমাকে নাকি কিছু পান খেতে দেওয়া হয় এবং একটি অন্ধকার রুমের মধ্যে আমাকে বসায় রাখা হয়, বসায় রেখে কিছু আমল করে বিভিন্ন ধরনের ছোট ছোট আপনার মোমবাতি জ্বালিয়ে একটা বড় কাচের বোতলের মধ্যে কেমন করে যেন পানি থেকে কেমন করে কি করে, আমার এটা সঠিক মনে নেই, আমি এটা যদি পরে শুনতে পারি আমি এই ঘটনাটা আপনাদেরকে জানাবো। তো কোনোভাবে সামহাও কিছু একটা করতেছিল আমার সাথে। তো আমি আম্মুর ভাষ্য মতে আমার সামনে বিভিন্ন ধরনের ধোয়া বা এগুলা জ্বালিয়ে বিভিন্ন সুরা পাঠ করতেছিল, আমাকে ফু দিচ্ছিল, ফু দিতে দিতে বোতলের মধ্যে দেখে যে একটা মানে হঠাৎ করে আমার মুখ থেকে বলবো নাকি আমার নাক থেকে একটা জাস্ট ছোট একটা আলোর ঝলকানি, এটা আগুনের টাইপের বা হবে কেমন, আম্মুরা একটা দেখতে পারে যে লাল একটা আলোর আলোর ঝলা বোতলের মধ্যে ঢুকে যায় কোনোভাবে। তো এটা যাওয়ার পরে উনি বোতলটা ওনার কাছে রাখে, পরে আমাদেরকে একটা তাবিজ দেয়, ওটা ওই দিনই আমাকে পড়ায় দেয় এবং তারপর থেকে বলে যে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, 5 ওয়াক্ত আমাকে নামাজ পড়তে বলা হয় এবং যে আমলগুলো আমাকে শেখিয়ে দিয়েছিল বললো যে এগুলো পড়লে আল্লাহর রহমতে আর কখনো কোনো সমস্যা হবে না। তো আমি চেষ্টা করি যেন ওইভাবেই চলার এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসি, এভাবে আর কোনো সমস্যা আমার হয় না। তো রাসেল ভাই আমার ঘটনা এই পর্যন্তই, আমি পুরোপুরি ব্যাখ্যা জানি না যে আসলে আমার কয়জন জিন ছিল বা দেখা যাচ্ছে যে আমাকে দেখেছিল আপনার স্কুলের পাশে, তো সে কি আমার আসলে ভালো চাচ্ছিল নাকি খারাপ চাচ্ছিল আমি এটা পুরোপুরি বুঝি নাই, হয়তো ভালোই ছিল কারণ পরেও আমাকে বলা হয় যে নামাজ পড়ার কথাটা। তো এটা আমি এখনো বুঝি না, উনি ওনার কাছে আসলে আমি এটার বিষয়ে সেরকম কিছু জিজ্ঞাসা করি না। আমার কাছে একটু একটু অমীমাংসিত যে আমার কাছে যদি 3 জনই থাকে, একজন আমার ভালো ছিল আর একজন আর 2 জন তাদের রোলটা কি ছিল বা তারা কি করছিল বা তারা কি আমার ক্ষতি করতে চাচ্ছিল কিনা, এটা যদি লিসেনাররা কারা কেউ যদি এটার কোনো ব্যাখ্যা থাকে সে দিতে পারে আমি এটা হয়তো বা শুনবো। আমার ঘটনা এই পর্যন্তই, অনেক কথার মাঝখানে অনেক মিস্টেক গেছে বা ভুল গেছে, আমি তাদের কাছে মানে সবার কাছে ক্ষমা প্রার্থী, এটাই আমার প্রথম ঘটনা এই জন্য আর কি। আর কিছুদিন আগে আমিও গেছিলাম আপনার বিভিন্ন জেলায়, মাগুরাতে গেছিলাম একটু ঘুরতে। তো ওইখানে আমরা তো নর্মালি আপনাদের আমাদের চ্যানেলে দেখতে পাই যে রাতে মাঝিদের বিভিন্ন ঘটনা, তো আমি একটা কালেক্ট করার চেষ্টা করি এবং একটা ঘটনা হাতে আসে, আমি যদি সময় পাই বা সেই সুযোগ হয় আমি ইনশাল্লাহ পরে সেই ঘটনাটা শেয়ার করব। এই ছিল ভাইয়া আজকে এই পর্যন্তই আমার ঘটনাটা।
ধন্যবাদ আপনাকে অনেক রোহান। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যেহেতু মাদ্রাসায় একটা লম্বা সময় পড়াশোনা করেছেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি কখনো এরকম কোন স্টুডেন্ট পেয়েছেন বা কারো কাছে শুনেছেন যে মাদ্রাসায় অনেক সময় আমরা শুনি যে মানুষ ছাড়াও আরো অন্য জাতি পড়াশোনা করতে আসে বা তারা মাদ্রাসায় অবস্থান করে, এরকম কোনো কিছু কখনো কি আপনি শুনেছেন?
জি ভাই, এটা হুজুরের মুখে শুনেছি। আমি যখন যাই আমাদের একজন সিনিয়র হুজুর ছিল, তিনি বলতো যে মাদ্রাসায় এরকম ঘটনা প্রায়ই ঘটে এবং আমাদের মাদ্রাসাতেও নাকি আপনার এরকম মানে আমল করতে আসতো বা দেখা যাচ্ছে তারা নামাজ পড়তো আমাদের মাদ্রাসায়, এই টাইপের ঘটনা আমি শুনছি আমাদের মাদ্রাসা থেকে।
যদি এরকম কোনো কিছু বা কেউ আপনার হঠাৎ করে যদি সামনে চলে আসে তাহলে তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নিতে বলা হতো আপনাদেরকে?
আমাদেরকে সেইভাবে কোনো কিছু শেখায়নি, আমি আসলে সেই পর্যায়ে যেতে পারিনি। আমাদেরকে, আমরা জাস্ট নিজেদের কিউরিসিটি থেকে একটা জিনিসটাই আমরা অনুসন্ধান করি, যে জিন হাজির করার যে বিষয়টা বা একটা জিনকে আয়ত্ত আনার যে বিষয়টা, সেটা হলো কোরআন শরীফের সূরা জিন নামে একটা সূরা আছে, যেটা আপনার 21 দিন যাবত অন্ধকার রুমে হয়তো বা আপনার যারা আছে একটা না তেলাওয়াত করতে হবে, ওই রুমে কোনো ছবি থাকতে হবে না বা এরকম কোনো, মানে একদম এটা আর কি জিন আনার প্রক্রিয়াটা আমরা নরমালি এটাই জানি, বাট ওই জিন সামনে চলে আসতে বা এরকম আমাদের সেভাবে কোনো একটা
তখন কোন কিছু আমি বুঝতে পেরেছি। তো রোহান কিন্তু পরিচয় করে দিই, রোহান কিন্তু আমি আরেকবার বলি যারা মিস করেছেন, রোহান হচ্ছে আমাদের সাথে একসাথে আমরা কাজ করছি এবং রোহান আসলে সত্যি কথা বলতে আমাদের যে সমস্ত আপনারা থাম্বনেল দেখেন, ডিজাইন দেখেন, পোস্ট দেখেন, সবকিছুর ক্রিয়েটর হচ্ছে রোহান, এবং মানে ডিজাইনটা রোহানের, এবং সে নিষ্ঠার সাথে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এতদিন, এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং রোহান আপনাকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা, আশা করছি পরিবার পরিজন নিয়ে আপনি চমৎকার একটা ঈদ কাটাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি ভাইয়া ধন্যবাদ, আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং সকল লিসেনার্সদের উদ্দেশ্যে জানাই তাদের ঈদ মোবারক। ভাইয়া দোয়া করবেন আমার জন্য এবং সকল লিসেনার্সরা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি কি এতক্ষণ কি আমার কথা শোনা যাচ্ছিল রোহান? আমি কি এতক্ষণ ছিলাম, শুনতে পাচ্ছিলেন আমার কথা? আমি ঠিক জানি না, কারণ আমি দেখলাম যে আমি মিউট করা ছিলাম। তো যাই হোক, আমি এতক্ষণ ধরে কি বলেছি জানি না, মানে আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেটা আপনারা শুনতে পেয়েছেন কি জানি না। যাই হোক, আমরা আরেকটা ইমেইলে যাবো। আমি কিছু কমেন্ট পড়েছিলাম, আমি জানি না সেই কমেন্টগুলো আপনারা শুনতে পেয়েছেন কিনা, সুতরাং আমি আরেকবার আরো কিছু কমেন্ট পড়ে ফেলি। আচ্ছা, আমি আপনাকে একটি ঘটনা পাঠাচ্ছি। ওকে, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা বলবো যে russell.bhut@gmail.com এইখানে যে আপনারা ঘটনা পাঠান। ও আচ্ছা, আমাকে তখন শুনতেই পান নাই, কারণ আমি হচ্ছে মিউট করা ছিলাম। তো অনেক ধন্যবাদ রোহান, আপনাকে আপনাকে বিদায় জানাচ্ছি আমি। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রোহান। এবং যাই হোক, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, অনেকেই ঘটনা পাঠাতে চাচ্ছেন, আর মনস্টার ডেভেল আমাদের সঙ্গে আছেন, ওয়াচিং ফ্রম ইন্ডিয়া মুর্শিদাবাদ। এছাড়া আমাদের সঙ্গে আছেন আরাফাত হুসাইন, আমাদের সাথে আছেন র্যান্ডম গেমিং চ্যানেল ভিডিও চ্যানেল, ওকে, এসকেপ ফাইসাল আমাদের সাথে আছেন, বাস্তবতা এটা হচ্ছে নাম, তিনি আমাদের সঙ্গে আছেন, মনস্টার ডেভেল আবারও এসেছেন, আলবি 2030 আছেন আমাদের সঙ্গে, এম সবুজ আছেন, ঈদ মোবারক জানিয়েছেন, কারণ আপনারা অনেকেই জানেন যে আজকে অ্যাটলিস্ট যেখানে ভূতের ভয়ে আমাদের শেষ এপিসোড, এবং আপনারা আমরা 27 রমজান যেহেতু আমাদের সামনে রয়েছে, সুতরাং আমরা বৃহস্পতিবারের শোটাতেও একটু পরিবর্তন নিয়ে এসেছি, এবং বৃহস্পতিবারের শোটা আমরা চেষ্টা করছি আমরা কালকে আপনাদেরকে শোনাবো, অর্থাৎ বুধবারে। সুতরাং বুধবারে আপনারা প্রস্তুত থাকেন, যে বৃহস্পতিবারের শোটা কিন্তু বুধবারে হচ্ছে, লায়লাতুল কদরের রাত উপলক্ষে, কারণ হচ্ছে রাতের ওই দিন আমরা কোনো শো রাখছি না। আচ্ছা, মালয়েশিয়া থেকে আমাদের জাভেদ ভাই লিখেছেন, আমাদের মালয়েশিয়ার একটা স্টোরি আছে, খুব চমৎকার স্টোরি, খুব দ্রুত আপনাদেরকে আর সামনে নিয়ে আসবো। আমি যে মডারেটর কে আপনি আমি ঠিক চিনলাম না, মানে আপনি তো আমাদের পেজের না ডেফিনেটলি। আচ্ছা যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরও একটা ইমেইলে চলে যাবো, এবং এই ইমেইলটিও আমরা এইবারের এপিসোডের জন্য সংগ্রহ করেছিলাম। আপনারা সবাই জানেন যে প্রত্যেক মঙ্গলবারে যেখানে ভূতের ভয় নিয়ে আমরা ফিরে আসি, এবং আজকের এপিসোডের নাম হচ্ছে সন্ধ্যা তারা। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি, বিনীতভাবে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য এবং ক্লিক করার জন্য বেল আইকনে, যাতে করে আপনারা সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যান। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে স্টোরি আছে সেখানে, এবং আশা করছি যে এই স্টোরিটাও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা।
তুমি লুকাও, আমি ঠিক তোমাকে খুঁজে পাবো।
আপনাদের সবাইকে যেখানে ভূতের ভয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যাই শুনি আর যাই করি না কেন, আমাদের ইমেইলের প্রতি একটা আকর্ষণ থাকে। সো একটা ইমেইল এই মুহূর্তে আপনাদের পড়ে শোনাতে চাই, যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং সামনে ঈদ, এবং ঈদের আগে এটাই আমাদের শেষ মানে যেখানে ভূতের ভয়, এবং রমজান মাস যখন চলে যায়, আমি বারবার এই কথাটি বলি, তখন আমার কাছে খুব খারাপ লাগে একটা জিনিস, যে রমজান মাস মানেই মানুষের ভিতরে কিছু পরিবর্তন, মানুষ কেমন যেন ঘড়ি ধরে চলে, সবাই সবার সাথে ভালো ব্যবহার করে, আরো সহানুভূতিশীল হয়। এই জিনিসগুলো না মানুষের অনন্য গুণ, যে গুণগুলো আমাদের রমজান মাসে চোখে পড়ে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। খবরের পাতায় দেখছিলাম যে অনেকেই যাত্রা শুরু করেছেন ঘরের দিকে, এবং কর্মব্যস্ত শহর ছেড়ে যারা ঘরের পানে ছুটছেন তাদের যাত্রা শুভ হোক, এবং সবাই মিলে আনন্দে ঈদ উদযাপন করুন। অনেকের ছুটি নাকি আগে হয়ে গেছে, সবাই নাকি ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন, মানে অনেকেই ফিরছেন, আমার কাছে এরকম খবরই এসেছে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের পরিবারের জন্য। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমি আপনার একজন লিসেনার, আমি আপনার সব এপিসোডগুলো শুনি, তাই ভাবলাম আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার মাধ্যমে লিসেনারদের সাথে শেয়ার করি। রাসেল ভাই, আমি ভেবেছিলাম স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করব, কিন্তু পরে ভাবলাম আপনার মুখে ঘটনাটি শুনতে অনেক ভালো লাগবে, আশা করি সুন্দর করে লিসেনারদের মাঝে উপস্থাপন করবেন। আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। আমি এবং আমার বাবা মা সহ আমরা আমাদের নানাদের বাসায় থাকতাম, শৈশব কেটেছে সেখানেই। হঠাৎ একদিন আমার বাবা আমাদের বললেন যে তিনি আর এখানে থাকতে চান না, তিনি তার গ্রামের বাড়িতে যেতে চান। আমরাও বাবার কথায় রাজি হয়ে চলে গেলাম সেখানে। আমাদের গ্রামের বাড়িটি সাতক্ষীরা জেলার পাটখেল ঘাটার খালিশ খালি গ্রামে। আমরা বেশ কিছুদিন সেখানে ভালোভাবে কাটাই। তারপর আমাদের নানান রকমের সমস্যা শুরু হয়। আমি যখন আমার ঘরে প্রবেশ করি, তখন আমি অনুভব করি যেন কেউ আমাকে আটকে ধরে আছে। আমি দিনের বেলায় একা রুমে যেতে অনেক ভয় পেতাম। এমনকি এই একই ঘটনা আমার মায়ের সাথেও ঘটেছে। বিশেষ করে আমি যখন রাতে বাইরে যেতাম, তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসত। আমি এবং আমার দাদা দাদি এবং আমরা সবাই মিলে আব্বুকে ব্যাপারটা বলি, তিনি হেসে উড়িয়ে দেন। কিছুদিন এভাবে যাওয়ার পর একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তখন সময় রাত তিনটা। আমার একটা অভ্যাস, আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আর ঘুম আসে না, তাই ভাবি একটু বাইরে থেকে ঘুরে আসব। আমি একটু হাঁটাহাঁটি করে আবার রুমে যাওয়ার সময় যা দেখতে পাই সেটা দেখার পরে আমি বেহুশ হয়ে যাই। আমি এরপরে আর কিচ্ছু জানি না। আমি দেখি সকাল হয়ে গেছে এবং আমার বারান্দায় আমি শুয়ে আছি, পাশে আমার মা এবং ডাক্তার আমার পাশে বসে আছে। আমার কাছে তারা সবকিছু জানতে চাইলে আমি তাদেরকে সবকিছু খুলে বলি। আমি সেখানে দেখি আমাদের পেয়ারা গাছে গলায় দড়ি দিয়ে একটা লাশ ঝুলে আছে। আগেই বলে রাখি, আমাদের ঘরের সামনে দুইটা পেয়ারা গাছ ছিল, আমার দাদা সাথে সাথে একটা গাছ কেটে দেয়, তারপর
পর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে দেখতে আমার নানা নানি সবাই আসেন এবং সেদিন রাতে আমার নানি বাইরে বের হন। আমার নানি দেখেন যে একটা বাচ্চা কান্না করছে এবং আমার নানি সেই দিকে গিয়ে কিছুই দেখতে না পেয়ে আবারও রুমে ফিরে আসেন। কিছু সময় পর আমরা বাইরে বের হই এবং ফেরার পথে তিনি দেখেন যে পেয়ারা গাছে একটা লাশ ঝুলছে। সাথে সাথে আমার নানি চিৎকার দিয়ে দৌড়ে রুমে চলে যান। সকালে আমার আব্বু একটা হুজুর ডাকতে যান এবং যথারীতি আব্বু একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর আমাকে দেখে বলেন যে বাড়িটা বন্ধ করতে হবে। তার পরদিন হুজুর আসরের আজান দেওয়ার সাথে সাথে আসেন এবং আমাদের বাড়ি বন্ধ করে দিয়ে যান। কিছুদিন আর কোন সমস্যা হয়নি। আমরা সবাই ভাবি সবকিছু ঠিক হয়ে গেছে। আসলে সেখান থেকেই ঘটনার শুরু। ঘটনা বলার আগে আমার রুমের একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আমার ঘরের মাঝখান বরাবর একটা গর্ত আছে যেটা দেখতে অনেকটা হিন্দু সম্প্রদায়ের থানের মতো, যেটা চারিদিক থেকে প্লাস্টার করার মতো এবং মাঝ বরাবর ছোট একটা গর্ত। আমাদের বাসা মাটির তৈরি হওয়ায় আমি সেখানে কোদাল দিয়ে মাটি খুঁড়ে সেটাকে সমান করে দেই এবং সকালে উঠে দেখি আবার আগের মতো হয়ে গেছে এবং এটা প্রায় একই সাথে প্রত্যেক দিন ঘটতে থাকে। আমি এই জায়গাটা বুঝিনি যে হিন্দু সম্প্রদায়ের থানের মতো এই জিনিসটা, আমি আসলে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সুতরাং এটা কেমন আমি বলতে পারবো না এবং কেন সেটাকে সমান করা লাগছে সেটাও আমি বলতে পারবো না। আমি আবারও ঘটনা যাচ্ছি। আমার রুমের সাথে একটা ছোট রুম ছিল যাকে গ্রামের ভাষায় কামরা বলে। সেই কামরায় আমার বুড়ো মা থাকতেন। তিনি চলাফেরা করতে পারতেন না, সবসময় রুমেই থাকতেন আর রাতের বেলায় তার খাটের তলা থেকে একটা বিকট আওয়াজ আসত। আওয়াজটি ঠিক একটা মুরগি জবাই দিলে যেরকম ছটফট একটা আওয়াজ আসে সেই রকম, আর আমার বুড়ো মা হাই হাই করতেন। এটাই ছিল আমার রুমের ঘটনা। এখন চলে যাচ্ছি আরো একটি ঘটনায়। হঠাৎ একদিন আমি আমাদের তেঁতুল গাছে একটা পেঁচা আর নিচে একটা শেয়ালকে বসে থাকতে দেখি। আমরা সেদিন কিছু মনে না করে তাদেরকে তাড়িয়ে দেই এবং তার পরের দিন থেকে প্রতিদিন দেখতাম পেঁচা আর শেয়াল। আমরা গ্রামে যাকে ভূতম পেঁচা বলি। আমরা কোনো উপায় খুঁজে না পেয়ে আবার সেই হুজুরকে ডাকি। তিনি এসে আবার আমাদের বাড়ি বন্ধ করে দিয়ে যান। এরপর থেকে আমাদের বাসায় আর কোনো সমস্যা দেখা যায় না। তবে আমি যেন সবসময় বিপদের মুখে পড়তাম, আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করছি এখানে। ঘটনা এক, একদিন দুপুরে আমার বন্ধুর বাসায় আমি যাচ্ছিলাম এবং বাসা তার কাছেই ছিল। আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই, আমি একা হাঁটতে লাগলাম। রাস্তার দুই পাশে ঝোপঝাড়, বাগান, বাগানের মধ্য দিয়ে ইটের রাস্তা। আমি বেশ কিছু দূরে হেঁটে আসার পরে একটা আম গাছ, এবং আম গাছটা অনেক বড়। আমি গাছের কাছাকাছি যেতেই আমার সামনে দুটো কালো কুকুর আমার থেকে দুই ফুট দূরে এসে পড়ে। আমি কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই এবং একজন মধ্যবয়সী লোকের সাথে ধাক্কা খাই। ঘটনা দুই, আমি সহ আমার বন্ধুরা সবাই একটা কোচিং এ ভর্তি হই এবং আমি প্রতিদিনের মতো একাই কোচিং এ যাই। তবে সেদিন একটু দ্রুত পৌঁছে যাই এবং আমি দ্রুত আশায় আমার বন্ধুকে ডাকতে যাই। তার বাসায় যেতে হলে একটা জমিদার বাড়ি পড়ে আর জমিদার বাড়ির পেছন দিয়ে যেতে হয়। রাস্তার পাশে পানির বরজ। আমি বরজের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং হঠাৎ খেয়াল করি একটা কালো একটা অবয়ব অনেকটা মানুষের মতো দেখতে। আমি ভাবলাম ভেতরে হয়তো কেউ কাজ করছে। বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে আমি এগিয়ে যাই। তারপর হঠাৎ একটা বিকট আওয়াজ হয়। আমি পেছনে তাকাই, তাকাতেই দেখি যা দেখি তা দেখে আমি আবারও হুঁশ হারাই। আমি সেই জিনিসটাকে আর দেখতে চাই না। আমার চারদিকে যেন দুমদুম আওয়াজ হতে লাগলো। আমার চেনা রাস্তা মনে হচ্ছে কত অচেনা। আমি সেখান থেকে ছুটে বেরিয়ে যাই একদিকে। কিছুক্ষণ পর হঠাৎ দেখি আমি বাড়িতে পৌঁছে গেছি। আমি সবকিছু আব্বুকে বলি। আমার মা এবং আব্বা তাড়াহুড়ো করে হুজুরের কাছে নিয়ে যায় আমাকে। তারপর আমি কিছু বলার আগে হুজুর আমাকে বললেন অনেক বড় কোনো বিপদের হাত থেকে ফিরে এসেছি আমি। হুজুর আমাকে বললেন অল্প একটু দেরি হল নাকি আমি প্রাণ নিয়ে আর ফিরতে পারতাম না। ঘটনা তিন, আমার নানানভাবে বিপদ থাকায় হুজুর আমাকে তাবিজ দিতেন আর আমি কোনো তাবিজই রাখতে পারতাম না। দিন দিন তোতলা হয়ে যেতে লাগলাম। কয়েকদিন পর আমার আর কথা ফোটে না, তাই আমার মা বাবা আমাকে আর একটা বড় হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর সবকিছু শুনে আমাকে আরো শক্তিশালী কোনো তাবিজ দিলেন। আল্লাহর রহমতে আমার উপর থেকে সবকিছু যেন চলে গেল, আমি ঠিক হয়ে গেলাম, আগের মতো স্বাভাবিক হয়ে উঠলাম। তবে বিপদ আমার পিছু ছাড়েনি। হঠাৎ করে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার কবিরাজ দেখিয়েও সুস্থ হয় না। তখন আমার বুঝতে অসুবিধা হল না যে বিপদ আমার ওপর থেকে এখনো কাটেনি। আমরা সিদ্ধান্ত নেই আমরা আমাদের নানার বাসায় গিয়ে আবারও থাকব। এক সপ্তাহের ভেতরে নানাদের বাসায় চলে যাই, আর আমার আম্মু ডাক্তার দেখায় এবং আম্মু অল্প কিছুদিনের ভেতরেই সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে সবকিছু আগের মতো চলতে থাকে। এই ছিল ঘটনা। আমার ঘটনা সিলেক্টেড হলো অবশ্যই জানাবেন। ইমরান হোসেন ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে। উনি যেভাবে লিখেছেন বা বর্ণনা করেছেন তাতে কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমি জানি না, তবে একটা জিনিস খেয়াল করবেন, তার উপরে বিপদও কিন্তু কম আসেনি। বিশেষ করে তার শারীরিক পরিবর্তনগুলো, হঠাৎ করে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে তোতলা হয়ে যেতে পারে, বা হঠাৎ করে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কিছু কিছু শারীরিক পরিবর্তন কেন দেখা দেবে। এবং সেই সাথে তিনি চোখের সামনে কিছু অদ্ভুত দৃশ্য দেখছিলেন, সেটাও তো বেশ ভয়ঙ্কর। তিনি যেভাবে বর্ণনা করেছেন তাতে কতটা বুঝতে পেরেছেন আমি জানি না, তবে একটা মানুষের ওপরে কোনো কিছুর প্রভাবে যদি কোনো ধরনের কোনো পরিবর্তন ঘটে, তার পারিপার্শ্বিক, সামাজিক এবং শারীরিক, তাহলে বুঝতে হবে যে কিছু একটা ঘটছে। তার ঘটনাকে যদি আমরা গুরুত্ব দিই বা তার ঘটনাকে যদি আমরা বিশ্বাস করি, সেটাই আমরা মনে করব। তবে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে ঠিক অতটা গুরুত্ব দেওয়ার মতো নয়। এটা একেবারেই ব্যক্তিগত আমার মতামত। যাই হোক, আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার মতামত। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বিদায় নেব আজকের মতো, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, অনেকেই এই যে আমাদেরকে বলেন যে বিভিন্ন মানে মাজারের জিন, তাকে বিভিন্ন এপিসোডের সেকেন্ড পার্ট চাইতে। আসলে সত্যি কথা বলতে কি, যারা আমাদেরকে ঘটনা পাঠান তারা যদি ফকির জিন, যারা আমাদেরকে ঘটনা পাঠান তারা যদি আমাদেরকে আবার এটাকে মানে কি বলবো, নতুন যে সেকেন্ড এপিসোড বা সেকেন্ড পার্ট সেটা যদি না পাঠান, তাহলে আমাদের আসলে মানে এটা আপনাদের সামনে নিয়ে আসার কোনো উপায় থাকে না। তো স্টিল ওয়েটিং। আপনারা যেহেতু বলছেন, আপনাকে লিস্ট দিতে পারেন আমাদের ইনবক্সে, যেখান থেকে আমরা আসলে খোঁজ খবর নিয়ে দেখতে পারি যে কোন কোন স্টোরিগুলো আমরা প্রচার করতে পারি। আমি যেটা এখন করতে চাই সেটা হচ্ছে আজকে আসলে বিদায় নিতে চাই আপনাদের। যেখানে ভূতের ভয়ে আপনাদের সাথে কথা আজকে মত মানে ঈদের আগে আজকেই শেষ। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ঈদের জন্য আমরা বেশ কিছু এপিসোড নিয়ে আসছি। আপনারা জানেন যে পবিত্র লাইলাতুল কদরে আমাদের কোনো শো থাকছে না, মানে বৃহস্পতিবার যেহেতু লাইলাতুল কদর পড়ে গেছে, সুতরাং রেগুলার যে শো থাকে অচিনপুর সেটা আমরা সম্ভবত চেষ্টা করব আগামীকালকে আপনাদেরকে শোনানোর। আর সেই সাথে শুক্রবারে তো আপনাদের রেগুলার এপিসোড থাকবেই, এবং আমাদের শুক্রবারের পরে আমরা চাঁদ রাতে একটা এপিসোড নিয়ে আসব, এবং যেখানে ভূতের ভয়ে নেক্সট যে এপিসোডটি হবে মঙ্গলবারে, সেই এপিসোডে থাকবেন আমাদের স্টুডিওতে আসা আমাদের সমস্ত যারা স্টুডিওতে এসেছিলেন এর আগে তাদেরকে নিয়ে একটা বিশেষ আয়োজন। এরপরে বুধবারে আমরা করবো আর ঈদ উপলক্ষে একটা এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার, এবং আপনারা শুনে খুব খুশি হবেন যে বৃহস্পতিবার তো আবারও আপনার একটা চমৎকার ঘটনা নিয়ে থাকবো ঈদের উপলক্ষে, ঈদের স্পেশাল। এবং আমাদের এই ঈদের পুরো জার্নিটা শুক্রবারে গিয়ে শেষ হবে, এবং শুক্রবারে আমরা চেষ্টা করব আপনাদেরকে এমন একটা এপিসোড উপহার দেওয়ার যেখানে আপনারা পাবেন সুকান্ত মাইতিকে, যেখানে আপনারা পাবেন সাবিত সিফাতকে এবং মেহেদি হাসানকে। বুঝতে পারছেন তো, মেহেদি হাসানকে আফ্রিকার কালো জাদু, সেই মেহেদি হাসানকে সবাইকে একসাথে আপনারা পেয়ে যাবেন রাত 10:42। রমজান মাস, আপনাদের নিশ্চয়ই ঘুমাতে যেতে হবে, এবং আপনাদের নিশ্চয়ই আরো অনেক কাজ রয়েছে, এবং সকালে উঠে আপনাদের অফিসেও যেতে হবে। সুতরাং আজকে আর সময় নষ্ট করব না, আপনাদের বিদায় নিচ্ছি আমরা। ভালো থাকবেন সবাই। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।